ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন শুক্রবার দুপুর, বাংলাদেশে ভারতে শুক্রবার রাত। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বিদেশি হত্যায় খালেদার হাত রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে বিএনপি।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
দুর্গাপুজো সহ গোটা দেশের উৎসবের মরশুমের সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
আরও থাকছে সিরিয়া পরিস্থিতির ওপর ডক্টর মাইকেল রায়ানের বিশ্লেষণ।
There is little doubt about what Russia's actual plans are in Syria. And I doubt very much that the American administration had any doubts about that.
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার বিলম্ব করার সিদ্ধান্তের প্রেক্ষিতে তালিবানরা আমেরিকার লক্ষ্যস্থলের ওপরে জোর আক্রমণ চালানোর প্রতিজ্ঞা ব্যক্ত করেছে। তারা ওই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে নিন্দা জানায়। প্রেসিডেন্ট বারাক ওবামা 2016 সাল পর্যন্ত আফগানিস্তানে বর্তমানে যে 9,800 সেনা রয়েছে তারা সেখানে অবস্থান করবেন এবং 2017 সালের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট ওবামা তার দায়িত্ব ছাড়ার আগে সেখানে সেনা সংখ্যা 5,500-এ নামিয়ে আনার কথা ঘোষণা করেছেন। ওবামা প্রশাসনের মূল পরিকল্পনা অনুযায়ী কাবুলে আমেরিকান দূতাবাসের সুরক্ষায় 2016 সালে কেবলমাত্র 1,000 সেনা আফগানিস্তানে অবস্থানের কথা ছিল। এ সম্পর্কে হোয়াইট হাউসে বৃহস্পতিবার প্রেসিডেন্ট বারাক ওবামা বললেন,
As commander in chief, I will not allow Afghanistan to be used as safe haven for terrorists to attack our nation again.
প্রেসিডেন্ট বললেন, আফগানিস্তানে আমাদের জোধরি মিশন শেষ হতে পারে, তবে আফগানিস্তানের সঙ্গে আমাদের যে অঙ্গীকার এবং সেদেশের মানুষের প্রতি আমাদের যে একাত্মতা রয়েছে, সেক্ষেত্রে কমান্ডার ইন চিফ হিসেবে আমি আফগানিস্তানকে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হতে দেব না, যাতে ওই সন্ত্রাসীরা আমাদের দেশকেই আক্রমণ করতে পারে। আফগান প্রেসিডেন্ট বারাক ওবামার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। নাইজেরিয়ার মাইদিগুড়ি শহরের অদূরে তিনটি আত্মঘাতী বোমা হামলায় চারজন সহ বোমারুরাও প্রাণ হারান। উত্তর পূর্বাঞ্চলের বর্ণো রাজ্যে আরও দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত 30 জন প্রাণ হারিয়েছেন। ওই অঞ্চলে বোকো হারাম জঙ্গি দল অত্যন্ত সক্রিয়। শুক্রবার নাইজেরিয়ার জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার বর্ণো রাজ্যের রাজধানী মাইদিগুড়ির একটি মসজিদের ভেতরে দুটি আত্মঘাতী বোমারু বিস্ফোরণটি ঘটায়। প্রথম বিস্ফোরণের পর যখন আরও মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসে, তখনই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে এবং তখনই সবচাইতে বেশি মানুষ প্রাণ হারান। নামাজিরা সন্ধ্যার নামাজের সময় মসজিদে আসার পরেই বিস্ফোরণটি ঘটে। ওই ঘটনায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। পুলিশ ফরাসি সংবাদ সংস্থাকে জানিয়েছে যে মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নাইজেরিয়ায় সামরিক সাহায্য দানের কথা ঘোষণা করেছেন। নাইজেরিয়া, চাদ, ক্যামেরুন, বেনিন এবং নিজারের যৌথ উদ্যোগে জঙ্গি দমন তৎপরতায় সাহায্যে আমেরিকার সেনা রা বিমান নজরদারি অভিযান পরিচালনা করবে। এখনও ওই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। বোকো হারাম জঙ্গি দল নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ইসলামিক রাজ্য প্রতিষ্ঠার অভিপ্রায়ের কথা ঘোষণা করেছে। বিদেশি হত্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাত রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে বিএনপি। দলটি বলেছে এ ধরনের অভিযোগ আজগবি ও মনগড়া এবং শিষ্টাচার বহির্ভূতও বটে। ঢাকা থেকে এ সম্পর্কেই বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
শুক্রবার দলটির মুখপাত্র ডক্টর আসাদুজ্জামান রিপন এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী কয়েকদিন ধরে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশে বসে ষড়যন্ত্রের অভিযোগ করছেন, কিন্তু সবাই জানেন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য রয়েছেন।
আমরা বলতে চাই, পর্যবেক্ষণ অপরাধ ছাড়া আর কিছু নয়।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কুড়িগ্রামে এক জনসভায় বলেন, বিদেশের মাটিতে বসে খালেদা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন, বিদেশিদের হত্যা করে দেশের ইমেজ নষ্ট করতে চাচ্ছেন। আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপি ও গণতান্ত্রিক পন্থার রাজনীতিতে বিশ্বাস করে না। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
তুরস্ক জানিয়েছে যে সিরিয়ার সীমান্তের কাছে তাদের আকাশ সীমায় যে একটি পরিচয়বিহীন বিমান ঢুকে পড়লে তা তারা ভূপাতিত করেছে। তুরস্কের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে যে ওই বিমানটিকে তিনবার সতর্ক করার পরেও তুরস্কের যুদ্ধ বিমান শুক্রবার ওই বিমানটিকে ভূপাতিত করে। তুরস্কের এনটিভির খবরে বলা হয়েছে, ড্রোন বিমানটি তুরস্কের আকাশ সীমার 3 কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে। নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকান এক কর্মকর্তা রয়টারকে জানিয়েছে যে তারা বিশ্বাস করে যে ওই ড্রোনটি রাশিয়ার বিমান ছিল। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে দুর্গাপূজা সহ গোটা উৎসবের মৌসুমে রাজ্য সরকারগুলোকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। তাদের আশঙ্কা, যে কোনো সময় জঙ্গি হামলা হতে পারে। এ সম্পর্কে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা প্রতিনিধি পরমাশিস ঘোষ রায়।
নবরাত্রি, দুর্গাপুজো, মহরম, দেওয়ালি, ছট, একের পর এক উৎসব রয়েছে অক্টোবর ও নভেম্বর মাস জুড়ে। প্রতি বছরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে রাজ্য সরকারগুলিকে রুটিন মাফিক সতর্ক করা হয়, তবে এবার পরিস্থিতি অন্যরকম বলেই মনে করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, সাম্প্রতিককালে জঙ্গি সংগঠন ISIS ভারতের দিকে যেভাবে নজর দিয়েছে তাতে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। এছাড়াও কিছুদিন আগেই পাকিস্তান থেকে 5 জন জঙ্গি ভারতে প্রবেশ করেছে, এই আশঙ্কার কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে দেশের দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাইয়ের মতো বড় বড় শহরগুলি, রেল স্টেশন, বাজার, শপিং মল ও জনবহুল এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করার কথা বলা হয়েছে। জঙ্গি হামলা ঠেকানোর পাশাপাশি এবছর উৎসবের মরশুমে রাজ্যে যাতে শান্তির পরিবেশ বজায় থাকে সেদিকেও নজর রাখতে বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। পরমাশিস খোস্টায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বিচারপতিদের নির্বাচন পদ্ধতি বদল করা যাবে না, তাই পুরাতন কলেজিয়াম প্রথা অনুসারেই আপাতত নিয়োগ পাচ্ছেন বিচারপতিরা। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা প্রতিনিধি গৌতম গুপ্ত।
সুপ্রিম কোর্ট কিংবা বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করবে কে? সদ্য গঠিত ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন, নাকি এতদিন যেমন ছিল কলেজিয়াম প্রথা, যেখানে ঊর্ধ্বতন বিচারপতিরাই বেছে নিতেন নতুন বিচারপতিদের? কিছুদিন আগেই সংসদ ও বিভিন্ন বিধানসভা সর্বসম্মতিক্রমে কমিশনের মাধ্যমে বিচারপতি নিয়োগের নতুন বিধি তৈরি করেছিল, তাতে সরকারের নিয়ন্ত্রণ থাকে। অতএব নতুন বিধি বিচার বিভাগের স্বাধীনতাকে ব্যাহত করে দেশের গণতন্ত্রকেই বিপন্ন করে তুলতে পারে, এই যুক্তিতে শুক্রবার সুপ্রিম কোর্টের 5 সদস্যের এক বেঞ্চ 4-1 ভোটে নতুন আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করল। কাজেই পুরনো কলেজিয়াম রীতি আপাতত চলতে থাকবে। কেন্দ্রীয় আইনমন্ত্রী সদানন্দ গৌড়া বলেছেন, সরকার এবার কি করবে সেটা রায় পর্যালোচনা করে এবং তারপর প্রধানমন্ত্রীর মতামত নিয়ে স্থির করা হবে। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
নেপালে নতুন সংবিধান নিয়ে একটি উপজাতি গোষ্ঠী যে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করছে, তার ফলে সেখানে জ্বালানি এবং অন্যান্য জিনিসের প্রচণ্ড সংকট দেখা দিয়েছে। ওই সংকটের কারণে ভারতের সঙ্গে স্থলবেষ্টিত দেশটিতে ভারত বিরোধী বিক্ষোভ ক্রমেই বাড়ছে। নতুন দিল্লি যে অর্থনৈতিক লেনদেন বন্ধ রেখেছে, সে কারণে সেখানে সংকট দেখা দিয়েছে বলে ভারতকেই দায়ী করা হচ্ছে। নেপালের সবচাইতে বড় উৎসব দেশাইনকে ঘিরে যে কেনাকাটা জমে উঠত, তার বদলে বেশিরভাগ পরিবার সেখানে খাবারের দুর্মূল্য এবং পরিমিত জ্বালানির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ভারত ও নেপালের মধ্যে বীরগঞ্জ সীমান্তের প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে তেলের ট্যাঙ্কার এবং ট্রাক লাইন ধরে অপেক্ষা করছে। গত মাসে নেপালের সংবিধানে যে সংস্কার করা হয় তাতে মধেশী গোষ্ঠী সরকার এবং পার্লামেন্টে তাদের আরও বেশি প্রতিনিধিত্ব দাবি করছে। নেপাল ভারত সীমান্তে বেশিরভাগ মধেশীরা বাস করেন এবং তারাই সীমান্ত থেকে 80% বাণিজ্য ও পণ্য নেপালের ভেতরে সরবরাহ করে থাকে। বীরগঞ্জ সীমান্তের প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে এখন ট্রাক এবং অন্যান্য পণ্য সামগ্রী নিয়ে অপেক্ষা করছে। বুলগেরিয়ার প্রেসিডেন্ট বলেছেন যে তিনি বুলগেরিয়ার সীমান্তে পুলিশ যে আফগান শরণার্থীদের উপরে মারাত্মকভাবে গুলি চালিয়েছে সে বিষয়ে তিনি গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। সিরিয়ার বিবাদমান পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে। সিরিয়ায় রাশিয়ার প্রত্যক্ষ হস্তক্ষেপের পর এখন এমন খবরও পাওয়া যাচ্ছে যে ইরান তার স্থল সৈন্য সিরিয়ায় পাঠাচ্ছে। ওই পরিস্থিতির উপর একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন শুনুন আনিস আহমেদের কাছে।
সম্প্রতি এরকম খবর পাওয়া গেছে যে সিরিয়ার উত্তরাঞ্চলে শত শত ইরানি সৈন্য সমবেত হয়েছে এবং রাশিয়ার বিমান অভিযানের সাহায্যে তারা সিরিয়ার সৈন্যদের স্থলযুদ্ধে সহায়তা করবে। ইরানি সৈন্যরা তাদের লেবাননি মিত্র হেজবুল্লাহর সঙ্গেও যুক্ত হয়েছে বলে বলা হচ্ছে। এর ফলে সেখানকার যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি যেমন জটিল হয়েছে, তেমনি আঞ্চলিক রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিও ক্রমশই জটিল হয়ে উঠছে। এই পরিস্থিতি বিশ্লেষণ করেছেন ওয়াশিংটন ডিসির মিডল ইস্ট ইনস্টিটিউটের অ্যাডজাঙ্ক্ট স্কলার এবং দি জেমস টাউন ফাউন্ডেশনের সিনিয়র ফেলো ডক্টর মাইকেল রায়ান। স্পষ্টতই বিবাদিত প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে ইরানের এই প্রত্যক্ষ হস্তক্ষেপ ওই বিভাজিত অঞ্চলে কি ধরনের প্রভাব ফেলতে পারে, এই প্রশ্নের জবাবে ডক্টর মাইকেল রায়ান প্রথমে বলেন যে কয়েক হাজার ইরানি সৈন্য পাঠানোর যে সংবাদ পাওয়া যাচ্ছে সেটা ওই অঞ্চলের পরিপ্রেক্ষিতে খুব যে একটা বড় সংখ্যা তা নয়। তাছাড়া ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারা বলছেন যে এদের মূল ভূমিকা হবে পরামর্শদাতার। তবে ডক্টর রায়ান এ কথাও বলেন,
when you add it to the Hezbollah that provide not just advisors but troops,
তিনি বলছেন যে হেজবুল্লাহর সঙ্গে তারা যখন যুক্ত হয় তখন কিন্তু তারা কেবল পরামর্শক নয়, সৈন্য হিসেবেই বিবেচিত হয়। আর রাশিয়ার এই অভিযানের পরিপ্রেক্ষিতে আসলে দেখা যায় যে রুশ স্বার্থের সঙ্গে ওই অঞ্চলের ধর্মীয় গোষ্ঠীগত স্বার্থ মিলে যায়। সেটা হয়তো ওই অঞ্চলে তেমন উত্তেজনা সৃষ্টি করবে না, তবে এ যেন এই ব্যাপারটাকে আরও পরিষ্কার করে তুলে ধরছে যে সেখানে সুন্নি উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের তীব্র বৈরিতা রয়েছে। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয়ই সিরিয়ায় পরস্পরের ভূমিকার স্পষ্টতই সমালোচনা করছে। যুক্তরাষ্ট্র মনে করে রুশ এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে বাশার আল আসাদ ও তার সরকারকে টিকিয়ে রাখা। আবার রাশিয়ার অভিযোগ হল যে সেখানে আইসিস জঙ্গিদের পরাস্ত করতে কিংবা অন্তত তাদেরকে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্র বাধ্যত ব্যর্থ হচ্ছে। এই মেরুবর্তী মতামত সম্পর্কে মাইকেল রায়ানের অভিমত হল, তিনি বলছেন ওই অঞ্চলে রাশিয়ার পরিকল্পনা কি সে ব্যাপারে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই এবং এ ব্যাপারে আমেরিকান প্রশাসনের মনেও কোনো সংশয় নেই। গোড়াতে রাশিয়া বলেছিল যে তারা আইসিসের বিরুদ্ধে লড়তে সেখানে গেছে, তবে শিগগিরই এটা পরিষ্কার হয়ে যায় যে তারা আইসিস শব্দটি ব্যবহার করে বস্তুত যে কোনো সন্ত্রাসী বোঝাতে। আর রাশিয়া আসাদ সরকারের বিরোধী সবাইকেই সন্ত্রাসী বলে মনে করে। অতএব মূলত এটি ছিল রাশিয়ার পক্ষে এক ধরনের অপপ্রচার, যা অবশ্য এইরকম পরিস্থিতিতে রাশিয়ার পক্ষে স্বাভাবিক কিছুই নয়। আর আমেরিকান প্রশাসনও এই বাস্তবতাই তুলে ধরে যে রাশিয়ার কথা ও কাজের মধ্যে ব্যবধান রয়েছে বিস্তর। তাছাড়া এই অভিযানের সামরিক বিশ্লেষণ করলেই বোঝা যাবে যে রাশিয়া যেসব জায়গায় বিমান আক্রমণ চালাচ্ছে সেখানে আইসিসের চাইতে আসাদ বিরোধীরাই রয়েছে বড় সংখ্যায় এবং তারা লেভান্ত অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। তারা মূলত মূল সিরিয়ার ঘনবসতিপূর্ণ এলাকা সুরক্ষিত করার চেষ্টা করছে এবং পূর্ব দিকের মরু অঞ্চলে তুরস্ক কিংবা ইরাকের কাছাকাছি এলাকাগুলো আইসিস কিংবা অন্যান্যদের হাতে ছেড়ে দিচ্ছে। অনেক বিশ্লেষকই মনে করেন যে সিরিয়ায় রাশিয়ার প্রত্যক্ষ ও নিবিড় হস্তক্ষেপ সম্ভবত সেখানকার সমস্যার কোনো দ্রুত সমাধান আনবে না, বরঞ্চ আফগানিস্তানের মতো সেখানকার লড়াই হতে পারে দীর্ঘ ও রক্তক্ষয়ী। এই মন্তব্যের সঙ্গে ডক্টর রায়ানও সহমত পোষণ করেন।
I believe it's going to be a long war, but I would doubt very much that the Russians actually believe.
তিনি আরো বলছেন যে রাশিয়া যে কথা বলছে যে সেখানে তাদের ভূমিকা সীমিত সেটা তারা নিজেরাই হয়তো বিশ্বাস করে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। অনেক রিপোর্টেই বলা হচ্ছে যে তারা সেখানকার লাতাকিয়া প্রদেশে অতিরিক্ত বিমান ঘাঁটি নির্মাণ করছে। বাধ্যত হয়তো তারা সীমিত ভূমিকা পালন করবে, কিন্তু আসাদ সরকারকে বাঁচিয়ে রেখে তারা তাদের প্রভাব বজায় রাখবে। আর এটাও সত্যি কথা যে সেখানকার সমস্যাগুলোর সমাধান কিভাবে হতে পারে তার চাবিকাঠি বস্তুত কারো হাতে আছে বলে মনে হয় না। এটা তো ঠিক যে সামরিক তৎপরতা তো অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না, একটা নিষ্পত্তিতে তো আসতেই হবে, কিন্তু রাজনৈতিক সমাধানটাই বা কি সেটাও তো পরিষ্কার নয়। আর সেই জন্যই মনে হচ্ছে সেখানে দীর্ঘদিন ধরে লড়াই চলতেই থাকবে। তবে রাশিয়া প্রাথমিকভাবে আসাদ সরকারকে সিরিয়ার মূল ভূখণ্ডে নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করবে, কিন্তু এর বেশি কিছু নয়। মনে রাখা দরকার যে কেবল আর্থিকভাবেই নয়, সামরিক সাজ সরঞ্জামের দিক থেকেও এটা হচ্ছে রাশিয়ার জন্য অত্যন্ত ব্যয়বহুল এক অভিযান। যে আইসিসকে দমন করার কথা যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয়ই বলছে, সেই আইসিস কি শেষ পর্যন্ত একেবারেই কোণঠাসা হয়ে পড়বে, নাকি আফগানিস্তানে আল কায়দা ও তালিবানের মতো একটা স্থায়ী সমস্যা হয়ে থাকবে, এ সম্পর্কে ডক্টর মাইকেল রায়ানের অভিমত হলো।
I believe it's going to remain a menace. Its strategy seems very clear in an area where it's hard to figure out anybody's strategy.
তিনি বলছেন যে তিনি মনে করেন আইসিস শেষ পর্যন্ত সবার জন্যই একটা বড় রকমের সমস্যা হয়ে থাকবে। অন্যদের কৌশল বোঝা মুশকিল হতে পারে, কিন্তু আইসিসের কৌশল বেশ পরিষ্কার। তারা চাইছে একটি অঞ্চল তাদের নিয়ন্ত্রণে নিতে, যাকে তারা নিজেদের বলে দাবি করতে পারবে। তারা হয়তো তাদের এলাকার সম্প্রসারণ করার চেষ্টা করবে, কিন্তু ঠিক লড়াইয়ে সম্পৃক্ত নাও হতে পারে। তবে সিরীয় অঞ্চলের বেশ কিছুটা তারা দখল করেছে, কাজেই সেখানে তো ইরানি পরামর্শকদের সাহায্যে সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে তাদের লড়াই হতেই পারে। আর তখন তাদের এই সিদ্ধান্ত নিতে হবে যে তারা সেখানে টিকে থাকার চেষ্টা করবে কি না, সেখান থেকে সরে আসবে। তারা হয়তো নিজেদের পুরনো অবস্থানেই ফিরে যাবে। আমেরিকানরা ছাড়া অন্যরা বোধহয় তাদের সেখানে অবস্থান করার খুব একটা বিরোধী নয়, যদি না তারা ক্রমাগত সমস্যা সৃষ্টি করতেই থাকে। তবে এই কথা বলাই বাহুল্য যে আইসিস সেখানকার জটিল পরিস্থিতিকে আরও জটিল করে রাখবে, দীর্ঘদিন হয়তো রয়ে যাবে বিস্ফোরণ হয়েই।
দুইজন বিদেশি নাগরিক হত্যার পটভূমিতে বেশ কয়েকটি দেশ ভ্রমণ সতর্কতা জারি করায় বড় ধরনের সংকটের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশের ২৫০০ কোটি ডলারের গার্মেন্টস রপ্তানি সেক্টর। একের পর এক প্রতিষ্ঠান তাদের ঢাকা সফর বাতিল করেই চলেছে। এখন অনেক ক্রেতা প্রতিষ্ঠান ঢাকায় বৈঠক না করে দুবাই কিংবা সিঙ্গাপুরে বৈঠক করার প্রস্তাব দিচ্ছেন। এমন পরিস্থিতিতে কি করছেন ব্যবসায়ীরা? মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
কূটনৈতিক পাড়ায় আধা সামরিক সেনা মোতায়েনের পরও বিদেশি রাষ্ট্রগুলোর মধ্যে পুরোপুরি আস্থা তৈরি হয়নি, যে কারণে সরকারের অব্যাহত অনুরোধ সত্ত্বেও ভ্রমণ সতর্কতা প্রত্যাহার বা শিথিল করেনি পশ্চিমা এবং এশিয়ার অনেক দেশ। দুজন বিদেশি নাগরিক হত্যার পটভূমিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইতালি, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং সহ বেশ কয়েকটি দেশ ভ্রমণ সতর্কতা জারি করে। এই যখন অবস্থা, তখন বড় ধরনের সংকটের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশের ২৫০০ কোটি ডলারের গার্মেন্ট রপ্তানি সেক্টর। শুরুর দিকে ঢাকায় অনুষ্ঠিতব্য ক্রেতা বৈঠক স্থগিত হয়েছিল, কিন্তু একের পর এক প্রতিষ্ঠান তাদের ঢাকা সফর বাতিল করেই চলেছে। পশ্চিমা দুই জায়ান্ট প্রতিষ্ঠান গ্যাপ এবং H&M এর প্রতিনিধিদের ঢাকা সফর বাতিল হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে রপ্তানিকারকদের মধ্যে। এখন অনেক ক্রেতা প্রতিষ্ঠান ঢাকায় বৈঠক না করে দুবাই কিংবা সিঙ্গাপুরে বৈঠক করার প্রস্তাব দিচ্ছেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে ব্যবসা পরিচালনা করতে চাচ্ছে। এই পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন বাংলাদেশ গার্মেন্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান সিদ্দিকুর রহমান। তিনি মনে করেন, ক্রিসমাসের আগে এরকম পরিস্থিতি মোটেই কাম্য ছিল না।
এরকম দুটি হত্যা মানুষের মনে একটু নাড়া দিয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো অবনতি হয়নি।
টেস্ক অবশ্য জানিয়েছে তারা বাংলাদেশ সফর বাতিল করেনি, তাদের কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। মার্কস এন্ড স্পেন্সার জানিয়েছে এ মাসের গোড়ার দিকে তাদের প্রতিষ্ঠান কিছুদিনের জন্য বাংলাদেশ সফর স্থগিত করেছিল, এখন আবার তারা সফর শুরু করেছে। ওদিকে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পার্সিয়া বার্নিকাট শুক্রবার গাজীপুরে এক অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশ পোশাক শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, এরপরও বেশ কিছু কাজ এখনো বাকি রয়ে গেছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। বিশ্বে হৃদরোগে আক্রান্ত হয়ে সবচাইতে বেশি মানুষ মারা যায়। এই রোগ প্রতিরোধ করা সম্ভব, মহিলারা পুরুষদের তুলনায় বেশি ঝুঁকির সম্মুখীন। এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার ক্যারল পিয়ারসনের লেখা রিপোর্ট পড়ছেন শেগুফতা নাসরিন খুইন।
কোনো পুরুষের যখন হার্ট অ্যাটাক হয়, তখন বেশিরভাগই দেখা যায় ধমনীতে প্রতিবন্ধকের কারণে সেটা হয়েছে। অ্যানজিওগ্রাম করে সেই প্রতিবন্ধক কোথায় আছে তা ধরা যায়, কিন্তু অ্যানজিওগ্রাম করে মহিলাদের ধমনীতে প্রতিবন্ধক সবসময় ধরা পড়ে না, তাতে মহিলারা আরও বেশি হার্ট অ্যাটাকের ঝুঁকির সম্মুখীন হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক রিপোর্টে বলা হয়, প্রতিবছর ১ কোটি ৮০ লক্ষ নারী হৃদরোগে মারা যান। শুধু বয়স্ক মহিলারা এই রোগের শিকার হন না। ক্যারি ভিনসেন্টের প্রথম সন্তান হওয়ার পরই তার ব্যাপক হার্ট অ্যাটাক হয়।
My God, I was 31 years old. 31-year-olds don't have heart attacks. Then when it was time to leave, he was
at... আমার বয়স ছিল তখন মাত্র 31। 31 বছর বয়সের মেয়েদের হার্ট অ্যাটাক হয় না। ভিনসেন্ট এই বার্তা এখন মেয়েদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেন। আইরিন পলিন যখন এই তথ্য জানতে পারলেন, তিনি তৎপর হয়ে ওঠেন।
Heart disease was the number one killer of women.
মহিলারা সবচেয়ে বেশি মারা যান হৃদরোগে। পলিন একটি সংগঠন প্রতিষ্ঠা করেন যার নাম সিস্টার টু সিস্টার। সংগঠনের লক্ষ্য হচ্ছে হৃদরোগ সম্পর্কে মহিলাদের অবগত করা। তিনি মহিলাদের উৎসাহ দেন রক্তচাপ, কোলেস্টেরল ইত্যাদি বিষয় আরো জানার জন্য।
The goal is really prevention, having people understand their risk, that they should really try to get screened, know their numbers, and then do something about it.
আসল লক্ষ্য হচ্ছে রোগ প্রতিরোধ করা, তাদের ঝুঁকি উপলব্ধি করা, পরীক্ষা করে জেনে নেয়া তাদের কি অবস্থা এবং তারপর তা সমাধান করা। পলিন বস্টনের ব্রিগাম অ্যান্ড উইমেন্স হসপিটালের হৃদরোগ বিশেষজ্ঞদের সঙ্গে এক্ষেত্রে কাজ করেন। ওই হাসপাতালে জোয়ান ফুরি হৃদরোগ প্রতিরোধের ওপর মনোযোগ দেন।
The good news is we know that 90% of heart disease is preventable by reducing risk.
সুসংবাদ হচ্ছে 95% হৃদরোগ প্রতিরোধ করা যায় শুধু ঝুঁকি কমিয়ে। এর অর্থ হচ্ছে সিগারেট খাওয়া নিষেধ, ডায়াবেটিস এড়ানো, ওজন ঠিক রাখা, সঠিক খাদ্য গ্রহণ করা, প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করা এবং মানসিক চাপ হ্রাস করা।
শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে মিতালি রাশোর আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
মিতালি রাশোর থেকে শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, দুর্গাপূজা এসে গেছে একেবারেই দুয়ার প্রান্তে। যেমন আব্দুর রাজ্জাক, তিনি সড়ক ইন্টারন্যাশনাল রেডিও শ্রোতা সংঘের পক্ষ থেকে লিখছেন, আদমদিঘি বগুড়া থেকে বাংলাদেশের, এবং সবাইকে শারদীয় উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। ওদিকে কলকাতার বেহালা থেকে আমাদের সাথে টেলিফোনে যোগ দিচ্ছেন প্রিয়ঞ্জিৎ কুমার ঘোষাল। প্রিয়ঞ্জিৎ, আপনি লাইনে আছেন? তো আপনাদের পূজোর উৎসব কেমন চলছে, প্রস্তুতি সব?
প্রস্তুতি খুব ভালো চলছে। আজকে আমাদের এখানে ক্লাবের উদ্বোধন আছে, এখানে মাননীয় বাসুপতি ক্লাবের রাজ্যপাল আসছেন, তো রাজ্যপালের জন্য সবাই আগ্রহে অপেক্ষা করছি। আমিও সেখানে ছিলাম, তো আপনি ফোন করেছিলেন, তারপর আপনার সাথে কথা হচ্ছে। উনি যেকোনো মধ্যে এক্সপেক্ট, কারণ উনি অনেকগুলো জায়গায় আজ উদ্বোধন করছেন। কর্মকর্তা এবং পার্শ্ববর্তী জনগণ অপেক্ষা করছে উনি অধীর আগ্রহে যে কখন আসবেন। এবং আজকে তৃতীয়াতে উনি কলেজ স্কোয়ার অনেক অনেকগুলো পুজো উদ্বোধন করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যপাল। আজকে তৃতীয়া থেকে প্রচুর লোক এসে গেছে ঠাকুর দেখার জন্য, যে আজকে থেকে ঠাকুরটা দেখেন, এখানে এই পুজোগুলো প্রচুর ভিড় হয়। দেখতে পাবো কি পাবো না এই আশঙ্কা প্রচুর, পার্শ্ববর্তী এলাকার লোকও চলে এসছে যে 10টা হোক 11টা হোক আজকে দেখে নিয়ে যাই, কালকে যদি ঢুকতে না পারি এরকম অবস্থা হয়।
আপনি তো বেহালা অঞ্চলে আছেন তাই না?
হ্যাঁ, বেহালা অঞ্চলে আছি।
আচ্ছা, তো আপনাদের ওখানে ওই পাড়ায় মানে কাছাকাছি কতগুলো পুজোর মণ্ডপ?
পুজো আমাদের মানে কাছে পিঠের মধ্যে 1 কিলোমিটারে 5-7টা মানে বড় বড় পুজো আছে। এই বছরই সব 50 বছর 60 বছর এরকম হচ্ছে, এবং সবই থিম পুজো। এবং এখন মানে বড় বড় শিল্পীরা ইনভলভ আছেন, ভবত সুতার ফুতার এরা সব ইনভলভ আছেন। হ্যাঁ, পরে মানে প্যান্ডেলের সাথে সাথে আপনার ঠাকুরের অলঙ্করণ বা অন্য কিছু এবং আলোকসজ্জা সবকিছুতে একটা বৈচিত্র্য আনার সবার চেষ্টা চলছে। এবং বিভিন্ন ক্লাবের মধ্যে একটা অলিখিত প্রতিযোগিতাও চলছে, হ্যাঁ, কে কাকে টেক্কা দিতে পারে।
বাহ, আমাদের ভয়েস অফ আমেরিকার শ্রোতারাও আপনারা রয়েছেন, আমাদের শুনে খুব ভালো লাগছে, এবং আপনাদের দৃষ্টি থেকেই আমরা দেখব আপনাদের আয়োজন কেমন। প্রিয়ঞ্জিৎ, আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনার ধন্যবাদ, এবং পুজোর প্রাক্কালে আপনাকে এবং ভয়েস অফ আমেরিকার সমস্ত শ্রোতা এবং অন্য প্রোডিউসার এবং সংশ্লিষ্ট সবাইকে আমার তরফ থেকে
অবশ্যই আপনাদের সবার প্রতি রইল আমাদের শুভেচ্ছা। ধন্যবাদ।
ধন্যবাদ।
অনিল বরণ সরকার লিখেছেন পাটপুর বাঁকুড়া পশ্চিমবঙ্গ থেকে, এবং তিনিও লিখছেন যে আপনাদের প্রতি বছরই ক্যালেন্ডারের আশায় থাকি, কোনো বছর পাই কোনো বছর পাই না, তবে হাতে এলে অবশ্যই বছরটি শেষ হয়ে গেল তা নিজের ঘরেই টাঙিয়ে রাখি। তো এবারও নিশ্চয়ই সেই ক্যালেন্ডারে আশায় আছে, বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ ভাই, নভেম্বর মাস এসে যাচ্ছে এবং নভেম্বর মাসের শেষে ক্যালেন্ডার আমাদের হাতে আসে, এবং গত বছর যেমন অনেক শ্রোতার অভিযোগ শুনে এসেছি আমি ঢাকা এবং কলকাতায়, যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে যে অনেকেই ক্যালেন্ডার পাননি, তো এবার নিশ্চিত করার চেষ্টা করব এবং যে কটি হাতে আসবে 600-700 যাই হোক সেগুলো দুই জায়গাতেই পাঠাবার ব্যবস্থা করার একবার আপ্রাণ চেষ্টা করব যাতে আপনাদের হাতে পৌঁছে যায়। তো চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবশেষ চিঠি মোহাম্মদ শহীদুল্লাহ লিখছেন সিঙ্গি বর্ধমান থেকে, তিনিও টেলিফোন নম্বর পাঠিয়েছেন, ভাই আগামীতে আপনার সাথে যোগাযোগ করব এবং কৃষিকাজ সম্পর্কে আপনি যা জানতে চেয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানাবো। মিতালির আসর এ পর্যন্তই,
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার বিলম্ব করার সিদ্ধান্তের প্রেক্ষিতে তালিবানরা আমেরিকার লক্ষ্যস্থলের ওপরে জোর আক্রমণ চালানোর প্রতিজ্ঞা ব্যক্ত করেছে। তারা ওই সিদ্ধান্তকে অযৌক্তিক বলেও নিন্দা জানিয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা 2016 সাল পর্যন্ত আফগানিস্তানে বর্তমানে যে 9,800 সেনা রয়েছে তারা সেখানে অবস্থান করবেন, এবং 2017 সালের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট ওবামা তার দায়িত্ব ছাড়ার আগে সেখানে সেনা সংখ্যা 5,500-এ নামিয়ে আনার কথা ঘোষণা করেন। ওবামা প্রশাসনের মূল পরিকল্পনা অনুযায়ী কাবুলে আমেরিকান দূতাবাসের সুরক্ষায় 2016 সালে কেবলমাত্র 1,000 সেনা আফগানিস্তানে অবস্থানের কথা ছিল। নাইজেরিয়ার মাইদিগুড়ি শহরের অদূরে তিনটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে 4 জন সহ বোমারুরা প্রাণ হারায়। উত্তর পূর্বাঞ্চলের বর্ণো রাজ্যে আরও দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত 30 জন নিহত হয়েছেন। ওই অঞ্চলে বোকো হারাম জঙ্গিরা অত্যন্ত সক্রিয়। শুক্রবার নাইজেরিয়ার জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন বৃহস্পতিবার বর্ণো রাজ্যের রাজধানী মাইদিগুড়ির একটি মসজিদের ভেতরে দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণের পর যখন আরও মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসে তখনই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে এবং তখনই সবচাইতে বেশি মানুষ প্রাণ হারান। নামাজিরা সন্ধ্যার নামাজের সময় মসজিদে আসার পরেই ওই হামলা হয়। তুরস্ক জানিয়েছে যে সিরিয়ার সীমান্তের কাছে তাদের আকাশ সীমায় একটি পরিচয়বিহীন বিমান ঢুকে পড়লে তা তারা ভূপাতিত করে। তুরস্কের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে ওই বিমানটিকে তারা 3 বার সতর্ক করার পরেই তুরস্কের যুদ্ধ বিমান শুক্রবার ওই বিমানটি ভূপাতিত করে। তুরস্কের এনটিভির খবরে বলা হয়েছে ড্রোন বিমানটি তুরস্কের আকাশসীমার 3 কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে। নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকান এক কর্মকর্তা রয়টারকে জানিয়েছে যে তারা বিশ্বাস করে যে ওই ড্রোনটি রাশিয়ার বিমান ছিল, তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে সিরিয়ায় তাদের সবগুলো বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে। নেপালে নতুন সংবিধান নিয়ে একটি উপজাতি গোষ্ঠী যে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করছে তার ফলে সেখানে জ্বালানি এবং অন্যান্য জিনিসের প্রচণ্ড সংকট দেখা দিয়েছে। বুলগেরিয়ার প্রেসিডেন্ট বলেছেন যে তিনি বুলগেরিয়ার সীমান্ত পুলিশ যে আফগান শরণার্থীদের ওপরে মারাত্মকভাবে গুলি চালিয়েছে সে ব্যাপারে তিনি গভীরভাবে দুঃখিত। তিনি আরও বলেন শরণার্থী সংকট মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে যে হবে তার প্রয়োজনীয়তা মেলে এই ঘটনা থেকেই।
আর এ সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন, প্রকৌশলে ছিলেন সিড্রাক ফ্র্যাঙ্কলিন, এবং আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.